হাজার লোকেরই মাঝে উত্তম কে।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله يا اسلامي ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উত্তমকে এর মধ্যে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন বিষয়ের মাদানী ফুল আলোচনা শ্রবণ করে থাকি। আজকে ইনশাআল্লাহ সমাজের আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, যারা যারা দূরে রয়েছেন কাছাকাছি চলে আসুন এবং আপনাদের মাদানী মুন্না মুন্নিদেরকেও বসিয়ে দিন স্ক্রিনের সামনে, মনোযোগ দিয়ে আমরা এই বয়ান শুনে ইনশাআল্লাহ এর দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো, অর্জন করতে পারবো। আজকের বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আসুন আমরা বিষয়ের দিকে যাওয়ার পূর্বে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে একবার দরুদে পাক পড়বে আল্লাহ আযযা ওয়া জাল তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবে, তার 10টা গুনাহ মাফ করে দিবে, তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশনাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মহিলাদের মধ্যে উত্তম কে। আসলে দাওয়াত ইসলামের পরিভাষায় মহিলাদেরকে ইসলামী বোন বলা হয়। ইনশাআল্লাহ আমরা এই সময়ে সময়ে ইসলামী বোনও ব্যবহার করব। তো আমাদের সাথে বাপু রয়েছে ইনশাআল্লাহ, এনার থেকে আমরা মাদানী ফুল শুনবো। আসুন আমরা একটা হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় আকাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মহিলাগণ, তোমাদের সকলের মধ্যে উত্তম হলো সে যার হাত সবচেয়ে বেশি লম্বা। যার হাত সবচেয়ে বেশি লম্বা, হয়তো এখানে আমাদের থেকে চিন্তা লাগতেছে যার হাত সবচেয়ে বেশি লম্বা সে কিভাবে উত্তম হতে পারে। আসুন এর ব্যাখ্যা এখন যদি আমরা শুনি ইনশাআল্লাহ আমাদের থেকে বুঝে চলে আসবে। মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যার হাত বেশি লম্বা। হয়তো অনেকের কাছে মানে এটা চিন্তা লাগতে পারে যে লম্বা হাত কি
না। তো এর চিন্তা করছি যে আমার ঘরের মধ্যে একে অপরে হাত মাপা শুরু না করে দেয় আমার হাত লম্বা কি,
এটাই বোঝাচ্ছে যে মানে বেশি সৎকা যে করে। আর উম্মুল মুমিনিন যে পবিত্র বিবিগণের মধ্যে মানে যিনি সবচেয়ে বেশি সাদকা করতেন সাইয়্যিদুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা।
মহিলাদের মধ্যে ইসলামী বন্ধুরা এমনিতেই তাদের একটু হৃদয়ে দয়ালু থাকে।
জি জি জি,
ফকির মিসকিন মুসাফির আসলে তাদেরকে দিয়ে দেয়। তারপরেও এখানে বলা হচ্ছে যার হাত লম্বা, এটা আপনার যদি আমরা দেখি তাহলে হাত লম্বা আমরা অনেকেই বলি যে এর হাত অনেক লম্বা।
জি,
আমি যে পয়েন্টটা আজকের বলার চেষ্টা করব যে কোন মহিলা উত্তম, মহিলা উত্তমের দিক থেকে তাহলে সবাই বলবে যে আমার মা আমার আমার কাছে সবচেয়ে উত্তম। কিন্তু শরিয়াতের পরিভাষায় ইসলামী পরিভাষায় কিছু ক্যাটাগরি এখানে রয়েছে। আমি প্রথমে যে পয়েন্টটা নিব সে পয়েন্টটা হচ্ছে পর্দাকারিণী মহিলা উত্তম। কিন্তু আমাদের সমাজে আছে আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে সাজসজ্জা এটা তো ইসলামী মন্দের জন্যই, পুরুষদের জন্য সাজসজ্জা না।
পুরুষদের জন্য আছে যেটা সুগন্ধ আসবে দেখা যাবে না, আর ইসলামী বন্ধুরা এমন যেটা দেখা যাবে কিন্তু সুগন্ধ আসবে না।
তো এই সাজসজ্জার ব্যাপারে নতুন নতুন কাপড় বলেন যা কিছু বলেন ইসলামী বন্ধুরা ইউজ করে ব্যবহার করে, মানা নেই ব্যবহার করতে পারবে, কিন্তু এর কিছু বিধান রয়েছে শরীয়তের পরিভাষায় যে এগুলো ঘরের মধ্যে ব্যবহার করবে। যদি স্বামী থাকে স্বামীকে দেখানোর জন্য সে সাজবে, সেজদা করে বাহিরে বের হবে না। বাহিরে বের হওয়ার দ্বারা ফিতনার আশঙ্কা এবং এগুলো নিষেধ করা হয়েছে। কিন্তু দেখুন, অনেকেই আমরা এ ব্যাপারে উদাসীন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতি যারা বলেন, আজকের উদাসীন পর্দাহীনতার ব্যাপারে, পর্দার ব্যাপারে। কেননা পর্দা যে করে, যে ইসলামী মন পর্দা করে তাকেও কটুক্তি করা হয়। আচ্ছা, আমাদের ইসলামী ভেদের মধ্যে যে একটু রোজা নামাজ করবে, দাড়ি রাখবে, সুন্নতি লেবাস পরবে, তাকে কটুক্তি যেভাবে করা হয়, ইসলামী বোনদের মধ্যেও যে ইসলামী বোন সে পর্দা অনুযায়ী চলবে, শরই পর্দা করবে, বোরকা সহকারে বাইরে বের হবে, তাহলে দেখা যায় তাকেও কটুক্তি করা শুরু করে দেয়। এই ধরনের কটুক্তি দ্বারা কি হয়, পরবর্তীতে সে পর্দা ছেড়ে দেয়। অনেক সময় দেখা যায় বিয়ের আগে মেয়েরা পর্দা করে, কিন্তু বিয়ের পরে এমন স্বামী তার কপালে জুটেছে, সে বদবক স্বামী তাকে বেপর্দা হিসাবে চলায় যে আমার সাথে চলতে হলে বেপর্দা হয়ে চলতে হবে, মার্কেটে যেতে হবে, বোরকা পরা যাবে না,
পরা যাবে না,
ঠিক আছে না। তো এরকম অনেক সমস্যা আমাদের সমাজের মধ্যে আছে, কিন্তু উচিত না। কেননা কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় পর্দার ব্যাপারে, বেহায়াপনার ব্যাপারে অনেক হুকুম আহকাম লিপিবদ্ধ রয়েছে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে সূরা আহজাব 22 পারার মধ্যে রয়েছে, এর 33 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের মেয়ের স্বভাব ছিল বেহায়াপনা। এই বর্ণিত আয়াতে কারিমার মধ্যে বাজারে, শপিং সেন্টারে বেপর্দা অবস্থায় চলাচলনকারী নিজের জন্য, বিভিন্ন বিনোদন অনুষ্ঠানে নিজেদের রূপের বাহার দেখিয়ে অনুষ্ঠানে শোভাবর্ধনকারী নিজের জন্য, নারী পুরুষের যৌথ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জনকারী নিজের জন্য, স্কুল না মাহরাম শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণকারিনী এবং না মাহরামদেরকে শিক্ষা প্রদানকারিনী, অফিস কারখানা হাসপাতালে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পুরুষদের সাথে বেপর্দা একাকী অবস্থায়, একাকীভাবে হাসপাতালে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পুরুষদের সাথে বেপর্দা একাকী অবস্থায় বা ফিতনায় পড়ার সম্ভাবনার পরেও একত্রে মিলেমিশে কাজ সম্পন্নকে চিন্তা করার একটা আহ্বান করা হচ্ছে এখানে, যে আয়াতে কারিমার মধ্যে এনাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ মাদানী ফুল, যে তোমরা ঘরের মধ্যে
অবস্থান করো,
নিজ গৃহে অবস্থান করো, এভাবে চলো না যেভাবে
জাহিলিয়াতের
যুগে বেপর্দা ছিল, মহিলারা চলতো, মেয়েদের স্বভাব ছিল, সেভাবে না থাকার জন্য বলা হয়েছে। এখানে পর্দার ব্যাপারে কিন্তু উৎসাহিত করা হয়েছে। আচ্ছা, তৎকালীন আমলে যারা পর্দা করতেন তাদের অবস্থা কেমন ছিল? আল্লাহ আকবার। সাইয়্যিদাতুনা উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে মুখের উপর নেকাব দিয়ে নিজের সহিহ সন্তানকে শনাক্ত করার জন্য সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন।
জি,
তো কেউ বলল আপনি এই অবস্থা নিজের চেহারার উপর নেকাব দিয়ে নিজ সন্তানকে শনাক্ত করার জন্য এসেছেন, আপনার সন্তান শহীদ হয়েছে। তিনি প্রতিউত্তরে বললেন, আমার সন্তান শহীদ হলো তাতে কি হয়েছে, আমার লজ্জা তো আর চলে যায়নি।
আল্লাহু আকবার।
এ ছিল তাদের অবস্থা।
সুবহানাল্লাহ।
অর্থাৎ পর্দার ব্যাপারে যদি আমরা ই করতে যাই তাহলে দেখা যায় যে তাই মধ্যে পর্দা করা
অনেক জরুরি। আচ্ছা বাপু, আসলে এখানে আমি কিছু শেয়ার করতে চাচ্ছি, যেটা আপনি তুলে ধরছেন পর্দার ব্যাপারে, এটা অনেক গুরুত্বপূর্ণ আজকে। আর এই পর্দা আমাদের সমাজ থেকে, বিশেষ করে ইসলামী বোন থেকে উঠে যাওয়ার কারণে ফিতনাই অনেক বাড়তেছে, বিভিন্ন ব্যভিচারও হচ্ছে এবং ইসলামী বোনেরাও কিন্তু বিভিন্ন জায়গাতে মানে অনেক কটুক্তির শিকার, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তাদেরকে মানে বিভিন্ন ভাবে অপদস্থ করা হচ্ছে। আচ্ছা, এর পিছনে আমরা যদি দেখি এগুলোর কারণ কি, ধরতে গেলে সোশ্যাল মিডিয়া আছে যারা মানুষকে এটার দাওয়া দিচ্ছে বেহায়াপন হওয়ার জন্য। আচ্ছা, আবার অনেকে এটাকে ফ্যাশন ভাবে নিচ্ছে, যদি আমি যদি এরকম ভাবে না চলি, নিজের সৌন্দর্য না দেখাই তাহলে আমার দিকে কে তাকাবে, এরকম ভাবে আজকে মানে তারাইও দাওয়া দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়া মানুষকে করতেছে। তো এই জন্য আমাদের কি উচিত হচ্ছে, প্রথমে যেগুলোর কারণে এরকম হচ্ছে এগুলো থেকে বাঁচানো, যারা ঘরের কর্তা আছে, কারণ সব ঘরের মধ্যে মহিলা কিন্তু কি হয় না, ঘরের কর্তা হয় না, ঘরের কর্তা হয়তো বাবা হয়, হয়তো বড় ভাই হয়, হয়তো স্বামী হয়, তো এগুলো কিন্তু তাদের কাছে, আমাদের বুজুগানের দিন ওহে মাহমুল্লাহ ইনাদের কাছে আগে কিরকম জেহেন ছিল এটার ব্যাপারে, যে হজরতে সৈয়দনা শাহ কিরমানি রহমতুল্লাহ তালালে ইনার যখন কন্যা মেয়ে আর কি সাদের উপযুক্ত হল, তো পাশের রাজ্যের বাদশার পক্ষ থেকে প্রস্তাব আসল, তিনি ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন,
আর সময় চাইলেন,
জি সময় চেয়ে নিলেন, আর তিনি মসজিদে মসজিদে গিয়ে পাত্র তালাশ করতে শুরু করলেন। তো এক মসজিদের মধ্যে দেখলেন এক যুবক মানে অনেক একাগ্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করলো, এরপরে সে খুব বিনয়ের সাথে দোয়া করলো, তো তার নামাজ এবং ইবাদত শাহ কিরমানি রহমাতুল্লাহি আলাইহির কাছে পছন্দ হলো। তখন তিনি তার কাছে গেলেন আর যুবককে বলেন, এই যুবক তুমি কি শাদি করেছ? সে বলল না। বলল, জিজ্ঞেস করলো তুমি কি শাদি করবে? সে বলল, আমার মতো গরিব এর সাথে কে শাদি করবে? তখন তিনি বললেন, আমিই করব। তো তিনি তাকে কিছু তখনকার সময় আর কি দিরহাম বের করে দিন আর বলল, এই নাও কিছু দিয়ে সুগন্ধি কিনে নিয়ে আসো আর কিছু দিয়ে কাপড় কিনে নিয়ে আসো। তো ওই যুবক যখন আনলেন, নেককার যুবকের সাথে ইনার ওই যুবতী কন্যার শাদি করিয়ে দিলেন। তো যখন ওই যুবতী কন্যা বরের ঘরের মধ্যে গেল, তো দেখল যে কলসির উপরে একটা রুটি রাখা আছে, শুকনা রুটি বাসি। তো ওই যুবতী কন্যা এটা যখন দেখলো জিজ্ঞেস করলো, এই রুটি কিসের? বলল, এটা তো গতকালকের বাসি রুটি, আমি রোজা রাখছি যাতে এটা দিয়ে আমি কি করবো, ইফতারি করব। তখন তিনি বললেন, এ ঘরে আমি আর থাকবো না। তখন ওই যুবক বলতে, আমি তো প্রথমে চিন্তা করেছিলাম যে মানে এরকম একজন মানে সম্পদশালীর গিয়া মেয়ে আমার মতো গরিবের ঘরে তো থাকতে পারবে না, অসহায়, এই কারণে নয়, এই কারণে যে আপনার প্রতি আমার থেকে লাগতেছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল দুর্বল, ভরসা দুর্বল, অর্থাৎ যে আপনি মানে রুটি জমা করে রাখছেন, কারণ আপনার থেকে যদি এটা বিশ্বাস যে আল্লাহ তাআলা রিজিক দিবে তাহলে এটা আপনি জমা করে রাখতেন না। তখন এই কথা শুনে ওই যুবক তো বলতেছে, ঠিক আছে আমি আমার দুর্বলতার জন্য ক্ষমা প্রাপ্তি। বলেন, আপনার দুর্বলতা আপনি বুঝেন, এখন হয়তো রুটি থাকবে না হলে আমি থাকবো। তিনি সাথে সাথে ওই রুটি নিয়ে ফকিরকে সদকা করে দিলেন, এবং ওই রকম একজন মানে তাওয়াক্কুলওয়ালা নেককার পরহেজগার মুত্তাকি স্ত্রী পেয়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে বাবাও কিরকম নেককার, যে নেককার
কেমন নেককার
তালাশ করতেছে, আর মেয়েও কেমন নেককার, যে মানে কি আল্লাহর উপর ভরসা কিরকম।
এখন তো আপনি বললেন তাকে রুটি সদকা করার জন্য উদ্বুদ্ধ করছে
জি
শাইখ কিরমানি রহমতুল্লাহের
শাহজাদী,
শাহজাদী, আর আমাদের মধ্যে অবস্থা কি, তার সম্পদের জন্য, তার সোনা গহনার জন্য, তার ঘরের মাল সামানোর জন্য, স্বামীকে ঘুষ খাওয়ার জন্য, সুদ নেয়ার জন্য, টাকা পয়সা খারাপ পন্থায়, বাজে পন্থায়, হারাম পন্থায় ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করে।
আল্লাহ,
এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তো বললেন না যে মহিলা তুমি উত্তম মহিলা, যদি উত্তম মহিলা হয় তাহলে সে কখনো তার স্বামীকে বেপথে খরচ করা এবং খরচ ইনকাম করাতে সে অবশ্যই বাধা দিবে,
বাধা দিবে,
উত্তম মহিলা। তো বেপরদেগি সম্পর্কে বলতেছিলাম আমি, আমি সর্বশেষ একটা ঘটনা বলবো, আমাদের যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
জি,
ওনার একটা ওয়াকে আমি বলবো যে উনি কত কষ্ট সহ্য করছেন, তাহলে হয়তো স্থায়ী মন্দির যারা আমাদের সঙ্গে রয়েছে তাহলে বুঝতে পারবে যে আমাদের কত কষ্ট করতে হবে
জি।
কিন্তু এর আগে আমি একটা হাদিস শরীফ বলবো। হযরত সাইয়্যিদুনা ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফিঈ রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে মিরাজের রাতে সরওয়ারে কায়নাত শাহে মওজুদাত রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মহিলার শাস্তির ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন।
আল্লাহু আকবার।
তার মধ্যে এটাও ছিল যে এক মহিলা চুলের সাথে ঝুলন্ত ছিল,
আল্লাহ,
আর তার মগজ উত্তপ্ত হচ্ছিল। তখন মাদানী আকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খিদমতে আরজ করা হলো যে এই মহিলা তার চুল পরপুরুষ থেকে গোপন রাখতো না, পরপুরুষকে দেখাতো। তার শাস্তি কি ছিল? চুল বাঁধা ছিল আর তার মগজ উত্তপ্ত হয়ে গলতে ছিল, উত্তপ্ত হচ্ছিল। এই যে শাস্তি, যারা পরপুরুষকে চুল দেখাবে। আজকে সমাজের মধ্যে আমি ইসলামী মন্দিরকে বলবো যে আজকের আপনার কি অবস্থা হয়েছে, আমরা কি আল্লাহকে ভয় করব না? আমরা কি আল্লাহর এই শাস্তির ভয়কে একেবারে ই করে দিব। হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে তিরমিজি শরীফের হাদিস, মুস্তফা আল রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে যে মহিলা সুগন্ধি লাগিয়ে মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে তবে সে এই রকম তম অর্থাৎ ব্যভিচারিণী। এখন আজকে দেখেন যে প্রসাদনী মহিলাদের,
এখন আপনি যে বলতেছেন যেভাবে যে মহিলা সুগন্ধি লাগাই পর পুরুষের পাশ দিয়ে যায়
সে
ব্যভিচারিণী, এখন তো বর্তমান সময়ে মনে করেন এরকম করে না চললে মনে করেন একে আরো মানুষ খারাপ মনে করতেছে, অথচ এটা অনেক বড় একটা গুনাহের কাজ, হারাম কাজ। আর আপনি এর চাইতে আরো বেশি ভাবে এখন যেটা বলতেছেন শুধু চুল, চুল দেখা যাওয়ার কারণে এই শাস্তি। এখন তো অনেক আছে এত শর্ট কাপড় পরতেছে মানে শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে,
এখন যেটা মানে তাদের আজকের অনুষ্ঠানের জন্যই
ঢাকার দরকার,
আজকের আমাদের অনুষ্ঠানের জন্যই যে উত্তম মহিলাকে, উত্তম মহিলা সে যে নিজের চুল ঢেকে রাখে, উত্তম মহিলা সে যে নিজেকে বোরকা দিয়ে মাদানী বোরকা দিয়ে আবৃত করে রাখে, উত্তম মহিলা সে যে গৃহের মধ্যে থাকে বাইরে বের না হয়, উত্তম মহিলা সে যে হাদিসে বাকমান আসছে যে সুগন্ধি লাগায় না। এখনকার যে প্রসাধনী রয়েছে সোনো বলেন পাউডার বলেন আরো যে সকল প্রসাধনী ইসলামী মনারা ইউজ করে প্রত্যেকটা প্রসাধনীর মধ্যে সুগন্ধি রয়েছে, যেগুলো দেয়ার বদৌলাতে রাস্তা দিয়ে হেঁটে গেলে তার সুগন্ধি প্রকাশ পায়। এই ধরনের প্রসাধনী দেওয়াও যাবে না, কেননা ব্যভিচারিণীর মধ্যে এগুলো সামিল করা হয়েছে, কেননা যখন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাবে সুগন্ধি লাগিয়ে তখন অটোমেটিক্যালি তার দিকে তার ঘ্রাণ শুনে পরপুরুষ তাকাবে, তাকানোর পরে তার দিকে আকৃষ্ট হবে, আকৃষ্ট হতে গেলে আস্তে আস্তে করে এগুলো জেনের উপকরণ, ব্যভিচারিণীর উপকরণ, এগুলো এই উপকরণ থেকে বাঁচাতে বলা হয়েছে। এজন্য মহিলাদের উচিত হচ্ছে নিজের এই সুগন্ধি না লাগানো, সুগন্ধি না লাগিয়ে ঘরের বাইরে বের না হওয়া, চুল পরপুরুষ যাতে করে না দেখা সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।
এরকম করতে পারবে যে ঘরের ভিতরে নিজের স্বামীর জন্য প্রয়োজন মতো এটাকে ব্যবহার করতে পারবে,
অবশ্যই এটা তো মুস্তাহাব আমল।
মানে এরকম ভাবে এখন তো মনে করেন মহিলারা যদি কোথাও যায় ঘর থেকে বাইর হয়, ডাক্তারের কাছে যাক অথবা আপনার মার্কেটের মধ্যে যাক, দেখা যায় কোথাও আত্মের বাড়িতে যাচ্ছে বাপের বাড়িতে যাচ্ছে পুরো 2-3 ঘন্টা করে সাজগোজ করে, মানে এত বেশি সাজগোজ করে যে মানে বলার ভাষা নাই। আর এদের জন্য মনে করেন এই সাজগোজ করার জন্য প্রচুর পরিমাণ তাদের জিনিসপাতি লাগে, টাকা পয়সা খরচ হয়
এগুলোর জন্য, এগুলোর জন্য তার স্বামীকে আপনার স্বামী হোক বাবা হোক ভাই হোক যারাই তার ভরণ পোষণ দিচ্ছে অথবা নিজে ইনকাম করুক প্রাইভেট পড়িয়ে যেভাবে হোক ঘরের মধ্যে বসে এগুলো দিয়ে কাজ চালিয়ে যায়, আল্লাহ তাআলা নাফরমানি ডেকে নিয়ে আসে, কিন্তু কবর আখিরাতে
নিজে পরিশ্রমের টাকা দিয়ে সে গুনাহ সামান কিনতেছে
কিনছে
আল্লাহ নাফরমানি।
কথা হচ্ছে এই সুন্দর চুল আজকের আমরা সাজিয়ে গুছিয়ে আমরা শ্যাম্পু করে আরো অনেক আমি নামও যা বলতে পারছি না, এখন আরো অনেক কিছু চুলে লাগিয়ে ফ্যাশন করে বের হচ্ছি আমরা, কবরে যাওয়ার পরে চুল কি থাকবে? চুল আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। এত টাকা খরচ করে বিউটি পার্লারে গিয়ে বুরুকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে আই বুরু দিয়েছে না বুরু,
জি জি,
এটাকে কত সুন্দর দান করেছেন। এর একটা লজিক্যাল সায়েন্স লজিক্যাল আমি বলে দিই, তাহলে হয়তো অনেক ইসলামী মন হয়তো এ থেকে মুক্ত থাকবে। আমাদের যে রাস্তা আছে না, রাস্তা 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 আজ পর্যন্ত কোন দেশে কোথাও দেখছেন সাদা অথবা অন্য কালার রাস্তা কোন কালার হয়? ইস কোন কালার হয়? ব্ল্যাক। যে রাস্তায় গাড়ি চলে ওই রাস্তাটা হয় কোন কালার?
ব্ল্যাক,
ব্ল্যাক কালো হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে যখন লাইট ইউজ করা হয়, লাইট মারা হয়, তখন ওই ব্ল্যাক কালো লাইটটাকে সে গ্রহণ করে, রিফ্লেশ করে না, রিফ্লেশ করে না। যখন আপনি কালো পরে কালো জামা কাপড় পরে রোদে বের হবেন তখন আপনার কি হবে? গরম বেশি লাগবে। সাদা পরে বের হবেন গরম বেশি লাগবে না। আচ্ছা, এজন্য দেখেন সুন্নাতে মোবারক হচ্ছে সাদা লেবাস পরা। তো গাড়ি চালানোর ক্ষেত্রে যদি সাদা রোড হতো তাহলে রিফ্লেশ হতো, ড্রাইভার গাড়ি চালাতে পারতো না, অ্যাক্সিডেন্ট করতো। আল্লাহ তাআলা বুরুর হিকমত দেখেন, আমরা দেখছি দেখার ক্ষেত্রে যে আলো বিস্তৃত হচ্ছে এবং চোখ গ্রহণ করছে যেভাবে হচ্ছে, যদি আইবুরু না হতো তাহলে এই যে আলোটা এসে প্রথমে এখানে পড়ে, পড়ার দরুন এই আইবুরু এটা ব্ল্যাক এটা ম্যানেজ করে গুরুটা ম্যানেজ করে, আলোটা ম্যানেজ করে, যতটুকু আলো দরকার চোখের জন্য ততটুকু আলো এখানে
গ্রহণ করে,
গ্রহণ করায়। যদি আইব্রুটা আমরা ফেলে দেই তাহলে অকালে আমাদের চোখ নষ্ট হয়ে যাবে। তো যে সকল ইসলামী বোনেরা আজকের গ্রুপ লাগ করে একদম চিকন করে আমরা রাখি, ফ্যাশনের জন্য হোক, যেভাবে হোক, যে কারণে রাখি না কেন, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম, নাজায়েজ একটি কাজ। আর এটা আপনার শারীরিক ক্ষতি, আল্লাহ তাআলা আমাদের শরীরে যা কিছু দান করেছেন। হ্যাঁ, যদি আপনার মহিলাদের দাড়ি বড় হয়ে যাচ্ছে অথবা মোচ গোব বড় হয়ে যাচ্ছে তখন তারা এটা রিমুভ করতে পারবে, অনুমতি আছে, সৌন্দর্য নষ্ট হচ্ছে। কিন্তু আইবুরুকে উঠিয়ে চিকুন করা, এটা উত্তম মহিলাদের গুণাবলী না, উত্তম মহিলাদের গুণাবলী,
উত্তমের বিপরীত,
বিপরীত গুণাবলী না। এজন্য আমরা কি করব, উত্তম মহিলা যারা রয়েছেন তারা কখনো গ্রুপ লাক এটা করব না। সাজাগুলো অবশ্যই জায়েজ রয়েছে, কিন্তু নিজের স্বামীর জন্য আমরা সাজবো, পর্দা সহকারে থাকবো। পাশাপাশি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, উত্তম মহিলা তারা মা বাবার খেদমত করে, ভাই বোন যারা থাকে তার, সে বড় বোন রয়েছে, ছোট বোন ছোট ভাই যারা থাকবে তাদের দিকে খেয়াল রাখে, বিবাহের পরে তার স্বামীর খেদমত করবে, তার শ্বশুর এবং শাশুড়ি যারা থাকবে তার সাথে মিলমিশ করে থাকবে, ঝগড়া বিবাদ করবে না, নিজের মায়ের মতো নিজের বাবার মতো দেখবে। যত কষ্টই তারা দেখ না কেন, সে কষ্টগুলো নিজের দিলে চাপিয়ে রাখবে, স্বামীর কাছে বলে বলে অর্থাৎ ঝগড়া বাজাবে না সমাজ, মানে ঘরের মধ্যে যতই কষ্ট হোক না কেন সে কষ্ট সহ্য করবে এবং এগুলো নিজে ম্যানেজ করার চেষ্টা করবে। নিজের বাবার বাড়িও বলবে না, নিজের বাবার বাড়িও
ওইখানে বলে
একটা ফিটনেস সৃষ্টি হয়ে যাবে, অন্য লোকের কাছেও বলবে না। কেননা আমাদের কথা আছে, উপরের দিকে যদি থুতু নিক্ষেপ করে তাহলে নিজের চেহারায় পড়ে, আমি কার দোষ গণনা করব, নিজের শ্বশুরে, নিজের শাশুড়ি, নিজের স্বামী, এ তো ঘরের মধ্যে, এদেরকে নিয়ে আমাদের চলতে হবে। আচ্ছা, উত্তম মহিলা সে নিজের সন্তানদের খোঁজ খেয়াল এবং তাদেরকে নৈতিক শিক্ষা, কোরআন শিক্ষা এগুলো দেয়। আমরা গাউসে পাকের এর আম্মা হুজুরের দিকে তাকাই, আল্লাহু আকবার, 18 পারার হাফিজা ছিলেন। এজন্য গাউসে পাক রহমতুল্লাহ আলাই যখন দুনিয়াতে আসলেন 18 পারার হাফিজ হয়ে, আল্লাহু আকবার, কেমন পরহেজগার মুত্তাকি ছিলেন। তার যে তার নানা, নানা হুজুর তাকে যখন বিবাহ দিবেন কি বললেন, আমার মেয়ের হাত নাই, পা নাই, চোখ নাই, মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, তুমি কি এই মেয়েকে বিয়ে করবে? কিন্তু গাউসে পাকের আব্বা হুজুর কত নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, তিনি ওই হক আদায়ের জন্য, এটা অনেকেই হয়তো জানেন, শাদী করে নিলেন। কিন্তু যখন গেলেন কেমন নেককার
দেখতেছে,
পরিপূর্ণ যখন দেখলেন সবকিছুতে আছে, তখন তিনি দৌড়ে বের হয়ে আসলেন যে হয়তো ভুল হয়ে গেছে, ভুল কোথাও চলে আসছি। তখন এর ই বললেন যে আমার মেয়েকে আমি এজন্য কানে শুনে না, শ্রবণ শক্তি নেই, এজন্য বলেছি সে কখনো পরপুরুষের কণ্ঠ গান বাদ্য এগুলো কখনো শুনেনি, সে চোখ অন্ধ, এজন্য বলেছি সে খারাপ, আল্লাহ তালা নাফারমানি, আল্লাহ তালা আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস থেকে বারণ করেছেন সেই জিনিস কখনো দেখেনি, আমি বোবা এজন্য বলেছি সে কখনো মুখ থেকে আল্লাহ তালা নাফারমানি মূলক কোনো কথা
বের করেন,
হাত পাও নাই, এজন্য বলেছি হাত দ্বারা কখনো গুনার কাজ করেনি, পা দ্বারা গুনার কাজ চলে যায়নি, এজন্য আমি বলেছি তোমাকে এতদিন পরীক্ষা করার জন্য এখানে রেখেছি। এই হচ্ছে গাউসে পাক রহমতুল্লাহ আম্মা হুজুর। আর আমাদের অবস্থান কই রয়েছে, আমাদের ইসলামী মদের অবস্থা কি রয়েছে, আজকের আমি শেষ করে দিব, হয়তো সময়ও কম। আজকের আমাদের সমাজের ইসলামী মদের অবস্থা যে আমরা সমাজে কিভাবে চলব, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের লেখাপড়া সম অধিকার চাচ্ছে, ভাই আপনার অধিকার তো অনেক বেশি, তো এজন্য মহিলাদের অবস্থান অনেক উপরে, অনেক উপরে রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের সম্মান এবং ইসলাম আমাদেরকে সম্মান মর্যাদা ইসলামে মহিলাদের অনেক বাড়িয়ে দিয়েছে। জাহিলি যুগে দেখুন সেখানে মহিলাদের কোন দাম ছিল না, তাদেরকে এমন ভাবে করা হতো, আল্লাহ করে দিত, কন্যা সন্তানদের কোনো দামই ছিল না, জীবন্ত মাটিতে পুঁতে রাখতো। এজন্য দেখেন মহিলারা কত কষ্ট করতেন, আমাদের পূর্ববর্তী যে ইসলামী মনে যে চলে গিয়েছেন নেককার মহিলারা, তারা কত পরহেজগার ছিলেন। আমি আমির আলী সুন দাওয়াত বরকাতুল্লাহ আলিয়ার লিখিত একটি কিতাব পর্দা সম্পর্কিত প্রশ্ন, এই কিতাবের 45 পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন আমির আলী সুন দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া, যে সকল ইসলামী বোনকে পর্দা করার কারণে পরিবার ও বংশের পক্ষ থেকে কষ্ট দেয়া হয়, তার জন্য হযরত সাইয়েদুনা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনায় যথেষ্ট শিক্ষা রয়েছে। যেমন ভাবে হযরত সাইয়েদুনা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ফিরআউনের স্ত্রী ছিল, তো তিনি ইমান গ্রহণ করেন, সাইয়েদুনা মূসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ইমান আনয়ন করেন। যখন ফেরাউন এটা জানতে পারলো যে তার স্ত্রী ইমান নিয়ে আসছে, তখন ফেরাউন তাকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া শুরু করলো, কোনোভাবে যেন সে ইমান থেকে চলে যায়, অর্থাৎ বিচ্ছিত হয়ে যায়। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, তাকেও যেন তার স্ত্রী খোদা মানে, কিন্তু তিনি নিজের ইমানের উপর অটল রইলেন। অবশেষে ফেরাউন তাকে প্রচন্ড রোদে কাঠের চৌকির উপর শুয়ে উভয় হাত ও পায়ে লোহার পেরেক ঢুকিয়ে দিল। একটু তো চিন্তা করি আমরা, প্রচন্ড রোদ, আমাদের এখন বাংলাদেশে রোদ কত, গরম সহ্য করতে পারি না। তৎকালীন আমলে আরব শরীফের মধ্যে অনেক রোদ,
অনেক রোদ ছিল
এবং এখনো অনেক রোদ, মরুভূমি ছিল, অত্যাচারের মাত্রা এতই ভয়াবহ ছিল যে বুকের উপর আটা পেশার চাকি রেখে দিল যেন নড়তে না পারে, এত মানে তাকে কষ্ট দেওয়া হচ্ছিল। এই কঠিনতার অসাধ্য কষ্টের পরও তার অবচলতে একটু এদিক সেদিক হয়নি। আনহা অসহ্য হয়ে আপন ক্ষমাশীল প্রতিপালকের দরবারে আরজ করলেন, আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন। কি ফরিয়াদ করলেন? সূরা তাহরিম আয়াত নাম্বার 11-28 পারার মধ্যে এসেছে, কাঞ্জল ইমান থেকে অনুবাদ। হে আমার প্রতিপালক, আমার জন্য তোমার নিকট জান্নাতে ঘর তৈরি করো এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে মুক্তি দাও আর আমাকে জালিম লোকদের থেকে মুক্তি দান করো। কে আরজ করলেন? সাইয়েদুনা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার দরবারে।
জি জি, মাশাআল্লাহ ভাইরা, এই আমরা আমার বাক্য থেকে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনতেছি যে আসলে উত্তম মহিলাদের ব্যাপারে আমাদেরকে উচিত, আমরা যেন এই যতই কষ্ট হোক পর্দা করার কারণে আমাদেরকে কটূক্তি করুক, তিরস্কার করুক, ঘর থেকে আসুক, বাহির থেকে আসুক, কিন্তু তারপরে যেন আমরা পর্দার মধ্যে থাকি। আর যারা পর্দার মধ্যে থাকে তারাই হচ্ছে আসলে কামিয়াব, তারাই হচ্ছে আসলে উত্তম। এই জন্য আমাদের উচিত আমরা যেন এই পর্দার মধ্যে থাকি এবং পর্দা যেন শিক্ষা দিয়ে ঘরের মধ্যে, বিশেষ করে আমাদের
কষ্ট দিয়েছেন, কত কষ্ট দিয়েছেন, তারপরে এই অবস্থা, পর্দার উপর পর্দাচলতা করেছেন এবং তিনি উত্তম মহিলাদের মধ্যে সাব্যস্ত হয়েছেন। সাইয়েদুনা আসিয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবিগণের মধ্যে শামিল হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কত বড় সৌভাগ্য এবং কত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে এই কষ্টের বিনিময়ে দান করেছে। আমাদের ইসলামী মুন্ডা যদি উত্তম মহিলা হিসাবে দুনিয়াতে থেকে যায় তাহলে কবর, আখিরাত, হাশর, জান্নাতের মধ্যে তারা উত্তম হিসাবে থাকতে পারবে
ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেও এর উপর আমল করার জন্য তৌফিক দান করুক, আমরা যাতে এই উত্তম হতে পারি এবং আমাদের ঘরের মধ্যে যারা ইসলামী বোন রয়েছে, মা রয়েছে, তাদেরকে যেন আমরা পর্দার মধ্যে রাখি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হাজার লোকের মাঝে উত্তম কে, উত্তম কে।